আমি যে বিষয়টা প্রস্তুত করেছি আপনাদের কাছে উপস্থাপনা করবার জন্য, তো সেটা হচ্ছে শিল রূপ গোস্বামী ললিত মাধব আর বিদগ্ধ মাধব দুটো নাটক লিখেছেন। এই নাটক লেখে তিনি যখন মহাপুর সঙ্গে দেখা করতে আসলেন পুরীতে, তো সত্যভামাপুর বলে একটা গ্রাম আছে, এখনো যে গ্রাম আছে তার নাম সত্যভামাপুর। সেখানে রূপ গোস্বামীকে রাত্রে সত্যভামা স্বয়ং সাক্ষাৎ স্বপ্নে সে দর্শন দিয়েছিলেন এই নাটক সম্পর্কে কিছু উপদেশ দেওয়ার জন্য। তারপরে মহাপুর সময়ে এই লেখা লিখিত, মহাপুর পরের লেখা নয়। তো এই লেখা একটি অদ্ভুত লেখা, কৃষ্ণের লীলার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো আমি যেটা বলবো সেটা আপনারা কেউ হয়তো বুঝতে পারবেন, কেউ হয়তো বুঝতে পারবেন না। তো না বুঝতে পারলেও অসুবিধা নেই, বারবার শুনলে তারপরে বুঝতে পারবেন। কেউ হয়তো মনে রাখতে পারবেন, কেউ মনে রাখতে পারবেন না। তো মনে রাখতে না পারলে কোনো অসুবিধা নেই, বারবার শুনলে মনে থাকবে। তো বিশেষ করে যারা কৃষ্ণলীলা সম্পর্কে একটু ধারণা রয়েছে তাদের ধরতে সুবিধা হবে। তো আমি যৎপরণে আসতে চেষ্টা করব, বিষয়বস্তুটিকে ভেঙ্গে যত সরল করে বলা যেতে পারে আপনাদের কাছে, যেটা আপনারা সহজে বুঝতে পারেন। তো বিষয়টি হচ্ছে এরকম, তো আমরা সবাই জানি যে বৃন্দাবনে ভগবানের 16108টি গোপী ছিল। আসলে রাসলীলায় যেন শরৎ রাসে শত কোটি গোপী যোগদান করেছিলেন, কিন্তু তার মধ্যে এই 16108টি গোপী মুখ্য ছিলেন। তো সেই সঙ্গে আমরা দেখছি দ্বারকায় সেখানেও ভগবান যখন বৃন্দাবন থেকে মথুরা গিয়েছেন, মথুরা থেকে দ্বারকায় গিয়েছেন, তো দ্বারকায় তিনি বিবাহ করেছেন। ২৫ বছর পর্যন্ত মথুরায় ছিলেন, তারপরে দ্বারকায় গিয়েছেন, তো বিবাহ করেছেন 16108 মহিষী বা রানী ভগবান কৃষ্ণের ছিলেন। তো এই নাটকের মাধ্যমে দেখানো হচ্ছে কিভাবে এই ব্রজের গোপিকারা তারা সবাই এই 16108 রানী হয়ে সেখানে আবির্ভূত হয়েছে। এটা অত্যন্ত সুন্দর প্রেজেন্টেশন প্রস্তাবনা করেছেন শ্রীল রূপ গোস্বামী খুব সুন্দরভাবে। তো আমরা জানি বৃন্দাবনে সেখানে ভগবান কৃষ্ণ ছিলেন নায়ক, তার দুটো মুখ্য নায়িকা ছিলেন, একজন শ্রীমতী রাধারানী আর একটি হচ্ছে চন্দ্রাবলী। আপনার চন্দ্রাবলীর নাম শুনেছেন? তো যেরকম রাধারানী ছিলেন তার সখী ছিলেন ললিতা, বিশাখা, চিত্রা, তুঙ্গবিদ্যা ইত্যাদি অষ্ট সখী ছিলেন রাধারানী। সেরকম চন্দ্রাবলীর সখীরাও ছিলেন। তো কিভাবে এই রাধারানী চন্দ্রাবলী তাদের সখীরা সবাই বৃন্দাবন থেকে দ্বারকায় গিয়ে আবির্ভূত হয়েছেন, তো আমার উপস্থাপনা সেটা তার উপরে হবে। তো সম্পূর্ণ বিষয়টা আজকে উপস্থাপনা করতে পারবো না, তো যতটা পারি ততটুকু আপনারা শুনবেন। আর শেষের দিকে আমি সংক্ষেপে শুধু বলবো যে কীটা বাকি থেকে যাবে। তো আপনারা সবাই জানেন কৃষ্ণ এই ভৌম লীলা করেন আর কৃষ্ণের গোলক বৃন্দাবন লীলা রয়েছে, আধ্যাত্মিক জগতে গোলক বৃন্দাবন। তো আধ্যাত্মিক জগতে কৃষ্ণ লোক আছে, কৃষ্ণ লোকে বৃন্দাবন আছে, মথুরা আছে আর দ্বারকা আছে। আমরা ভগবানের এই ভৌম লীলায় দেখি তিনি বৃন্দাবনে লীলা বিলাস করছেন, 11 বছর 6 মাস লীলা বিলাস করে বৃন্দাবন থেকে তার লীলা সাধারণ দৃষ্টিগোচরের অন্তর্হিত হয়ে যাচ্ছে, কেউ দেখতে পারে না, সবাই মনে করছে সে মথুরায় চলে গেছেন। যদিও বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ এক পাও বাহিরে যান না, কিন্তু বৃন্দাবন 11 বছর 13 মাস পরে তার প্রকট কেউ দেখতে পারে না। সব ব্রজবাসীরা মনে করছে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছেন। তো মথুরায় 13 বছর 6 মাস অবস্থান করেছেন, তার 25 বছর পরে তারপরে তিনি চলে গেছেন দ্বারকায়। তো ভগবান কৃষ্ণের এই যে বিরহ ভাব বৃন্দাবনে খুব উৎকট ভাবে ব্রজবাসীদেরকে প্রভাবিত করেছে, মানে তারা অত কৃষ্ণের বিরহে এরকম অবস্থা। যখন ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা চলে গেছেন তো ব্রজবাসীরা খুব বিরহ অনুভব করছেন। সেই বিরহ ভাবকে প্রশমিত করবার জন্য কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছেন। তো উদ্ধব এসেছেন ব্রজবাসীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর ব্রজবাসীদের সেই কৃষ্ণ বিরহের অবস্থা দেখে উদ্ধব একদম আশ্চর্য হয়ে গেছেন যে ব্রজবাসীরা কৃষ্ণকে কত ভালোবাসেন। তো দেখা গেছে ব্রজবাসীরা কৃষ্ণের বিরহে সবাই শুধু কান্না আর কান্না করছে। ব্রজবাসীদের ঘরে রান্না বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া কেউ করছে না, সবাই জীর্ণশীর্ণ হয়ে গেছে। একজন উৎকল ভক্ত কবি বর্ণনা করে বলছেন যে মা যশোদা কৃষ্ণের বিরহে তার এরকম দশা হয়েছে, তার অঙ্গুলির আংটি যেন কঙ্কনের মতন সে এখানে পড়িয়ে হাতে পড়বেন, এরকম অবস্থা হয়েছে। তো কৃষ্ণ বিরহের প্রভাব দেখে উদ্ধব খুব বিস্মিত হয়ে গেছে যে কৃষ্ণকে এরা কত করে ভালোবাসে। তো সেই দিন, সেদিন সন্ধ্যাবেলা, একটা বিশেষ দিন, যে রাত্রটি ব্রজবাসীদের একটা কাল রাত্রির মতন ছিল, তারপর দিন সকালে তারা কৃষ্ণকে সবাই হারাবেন। তো অক্রূর গিয়ে পৌঁছে গেছেন, ঠিক সন্ধ্যা নাগাদ ব্রজবাসীরা কেউ তাকে দেখতে পারে না, সন্ধ্যার পরে পৌঁছেছেন। গিয়ে প্রস্তাব দিয়েছেন নন্দ যশোদাকে যে কৃষ্ণ বলরাম ধনুষ যজ্ঞতে যাবেন, তাদের মামা কংস তো ধনুষ যজ্ঞের ব্যবস্থা করেছেন, তো ধনুষ যজ্ঞতে যাবে। তো সারা রাত আর মা যশোদা নন্দ মহারাজের আর ঘুম হয় না, মা যশোদা শুধু চিন্তা করছেন, খুব বিরহ কাতর অনুভব করছেন। আর নন্দ মহারাজ আর অক্রূর সারা রাত বসে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, আর সকাল হয়ে গেছে, এই সংবাদ সর্বত্র প্রচারিত হয়ে গেছে যে কংস অক্রূরকে পাঠিয়েছেন তাকে মথুরায় নিয়ে যাবে। আর যখন সেই সংবাদ প্রচারিত হয়েছে সে সারা বৃন্দাবনে যেন একটা মহান সুনামি আসে, যেরকম আওয়াজ করে আসে, খুব সমুদ্রের আওয়াজ করে সব সর্বত্র সবাই ক্রন্দন করছেন। তো পৌর্ণমাসের কাছে গিয়ে বৃন্দাদেবী জিজ্ঞাসা করছেন যে কী ব্যাপার, সবাই কান্না করছে কেন? তো পৌর্ণমাসী বলছে তুমি জানো না, এরকম কংস পাঠিয়েছে অক্রূরকে, কৃষ্ণকে বলরামকে এখান থেকে বৃন্দাবন থেকে নিয়ে যাবে। তাই তিনি বর্ণনা করছেন যে সমস্ত গোপীদের কিরকম অবস্থা, কেউ ঘুমাতে পারে না, সবাই ক্রন্দন করছেন। আর চন্দ্রাবলী সে কৃষ্ণকে অর্পণ করবার জন্য ফুলের মালা গাঁথছিল, আর এই সব কথা শুনে তার হাত থেকে মালা পড়ে গেছে, সেখানে মূর্ছা হয়ে পড়ে গেছে। তাকে গোপীরা নিয়ে কৃষ্ণের রথের সামনে শুয়ে রেখেছে যে রথ করে কৃষ্ণকে নিয়ে যাবে, অক্রূর নিয়ে এসেছে। আর সমস্ত বৃন্দাদেবী জিজ্ঞাসা তখন চিন্তা করেছে যে আমি আর বৃন্দাবনে কী জন্য সাজাবো। বৃন্দাদেবী বৃন্দাবনকে সবসময় সাজিয়ে রেখে ষড়ঋতু সেখানে প্রকাশিত করে রাখতেন। তো বিভিন্ন গোপীদের বিভিন্ন অবস্থা, আর সবাই খুব ভয়ভীত যে এই সংবাদ রাধারানীকে কে দেবে। যদি রাধারানী শুনে যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাবে তাহলে তার যে কী অবস্থা হবে, তো তার কেউ মানে সাহস করতে পারছে না, এই সংবাদ কে কৃষ্ণকে দেবে। আর যখন রাধারানীকে প্রথমবার এই সংবাদ দেওয়া হয়েছে সে তার যে কী অবস্থা হয়েছে শ্রীল রূপ গোস্বামী তার সুন্দর বর্ণনা দিচ্ছেন এই গ্রন্থে, ললিত মাধব গ্রন্থে। তো সবাই বিভিন্ন প্রকার প্রবোধন দিচ্ছে, না না রাধারানী তুমি চিন্তা করো না কৃষ্ণ। তারপরে দিন সকালে আর কৃষ্ণ চলে গেছেন, সব ব্রজবাসীদেরকে বলে দিয়ে গেছেন, আশ্বাসনা দিয়ে গেছেন, তোমার চিন্তা করো না, আমি অতি সত্বর ফিরে আসব, ব্রজবাসীদেরকে বলে গেছেন। তো ললিতা, বিশাখা, রাধারানী তিনজন বসে আছেন, রাধারানী কৃষ্ণ বিরহে সম্পূর্ণ বারম্বার মূর্ছা হয়ে যাচ্ছেন। ললিতা বিশাখা তাকে বুঝাচ্ছেন যে তুমি চিন্তা করো না, কৃষ্ণ বলে গেছেন অবশ্যই তিনি ফিরে আসবেন। রাধারানী বলছেন, তোমরা যে যা বলো না কেন, কৃষ্ণের কথার উপর তোমার যত ভরসা রাখো না কেন, কৃষ্ণ যেই চলে গেছে তার বিরহ আমার জীবনের জন্য একটা বিরাট মানে সংকট হয়ে থাকবে, কোনো মতে রাধারানীকে বোঝানো যাচ্ছে না। তখন রাধারানীকে নিয়ে ললিতার বিশাখা তাকে বুঝাবার জন্য যমুনার তীরে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন প্রকার আশ্বাসনা দিচ্ছেন। আর রাধারানী যখন সে যে রথ দিয়ে কৃষ্ণকে নিয়ে যাওয়া হয়েছে, সেই রথের চাকার দাগ দেখে সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে পড়ে গেছেন, সেখানে কৃষ্ণ বিরহ এইভাবে অনুভব করছেন। তখন বিশাখা দেবী কি করছেন না, কৃষ্ণের একটা গলার মালা তার কাছে ছিল, তো সেটা শুঙ্গিয়ে রাধারানীকে আবার চেতনা ফিরিয়েছেন। তো বিশাখা বলছে, না না রাধারানী তুমি চিন্তা করো না, কৃষ্ণ আসলে মথুরা যায় না, এই কুঞ্জে কোথায় লুকিয়ে রয়েছে। তখন রাধারানী সমস্ত কুঞ্জে কুঞ্জে খুঁজছেন যে কৃষ্ণ তো কোথায় লুকিয়ে আছেন। তখন এইভাবে যমুনার তীরে যেতে যেতে এক জায়গায় দেখছেন রাধারানী, সেখানে গোচারণে গোষ্ঠে বহু গাভী আছেন ওখানে। তখন রাধারানী মনে করছে কৃষ্ণ হয়তো ওখানে থাকবে, গোচারণে আছে নাকি। রাধারানী সেখানে দৌড়ে দৌড়ে গিয়ে দেখছে কৃষ্ণ তো নেই, আর সমস্ত গাভী বাছুর সবাই কান্না করছে সেখানে। তো এই দেখে রাধারানী আবার সেখানে মূর্ছা হয়ে যাচ্ছে। তো প্রতিটি কৃষ্ণ বিরহের ভাব দ্বারা সে অত তার হৃদয় বিদীর্ণ হচ্ছে, সে বারম্বার এগুলো মূর্ছা হয়ে যাচ্ছে। তাকে আশ্বাসনা দিয়ে ললিতা আর বিশাখা দুজন তাকে খেলতীর্থে নিয়ে গেছে, খেলতীর্থ যেখানে কালীয় দমন করেছিলেন ভগবান কৃষ্ণ সেখানে নিয়ে গেছে। তো হ্যাঁ, সেখানে যখন মূর্ছা হয়ে গেছেন রাধারানী, একবার মূর্ছা থেকে উঠে তিনি বলছেন যে আমি একটা বিরাট দুঃস্বপ্ন দেখলাম, আমি স্বপ্ন দেখছি যে একটা কেউ যমরাজের মতন কেউ এসছে, এসে কংস দ্বারা প্রেরিত হয়, তো যমদূতের মতন একটা কেউ এসে আমার কৃষ্ণকে এখান থেকে নিয়ে গেছে। তখন রাধারানী বলছে যে এটা খুব একটা মানে একটা পাপ স্বপ্ন, হে ভগবান হে প্রভু, এই বৃন্দাবনের মঙ্গল হোক, আমি এরকম একটা অশুভ স্বপ্ন দেখলাম। তো বিশাখা, চলো আমি গিয়ে যমুনায় স্নান করি, একটা অশুভ স্বপ্ন দেখছি, আমি যমুনায় গিয়ে স্নান করো। তখন তারা সব যমুনা তীরে গিয়েছে। তো যমুনা তীরে গিয়ে তো রাধারানী বলছেন যমুনার দিকে তাকিয়ে, হে হে ললিতা বিশাখা, দেখ দেখ তো ওইখানে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যমুনার নদীতে নীল কমল আছে। তো বলছি দেখ দেখ ওই নদীর ভিতরে এই নীল কমলের মাঝে কৃষ্ণ থেকে আমাকে হাত ছানি দেওয়া ডাকছে। তখন বিশাখা মানে উপহাস করে বলছে, ও তোমার কৃষ্ণ সেখানে আছে, তাহলে তাহলে যাই কৃষ্ণের কাছে আমরা যাই। তো ললিতা পারে দাঁড়িয়ে আছেন, আর বিশাখাকে নিয়ে রাধারানী যমুনায় প্রবেশ করছেন। আর যখন যমুনায় প্রবেশ করছেন, তখন এক হাঁটু জল, কমরে জল, এক পেট জল, ছাতি পর্যন্ত জল, মুখ পর্যন্ত জল, আস্তে আস্তে ভিতরে গিয়ে 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 একদম গন্ড জলে রাধারানী প্রবেশ করে গেছে। তখন উপরে দাঁড়িয়ে আছে ললিতা, চিৎকার, হে রাধারানী রাধারানী, মানে ললিতা মনে করছেন যে রাধারানী জলে গিয়ে আত্মহত্যা করছেন। তো ঠিক সেই সময় কি হয়েছে, রাধারানী যে এরকম করবেন এটা সূর্য দেবতা আগে থেকে জানতেন। রাধারানী সেদিন সূর্য দেবতার ভগবানের পূজা করেছেন যে আমার কৃষ্ণ চলে গেল, কী করে কৃষ্ণকে পাব। তো সূর্য দেবতা একটা ইঙ্গিত দিয়েছেন যে কোনো চিন্তা নাই, সব কিছু মঙ্গল হবে। তো সূর্য দেবতা জানতেন যে রাধারানী যমুনার জলে গিয়ে আত্মবিসর্জন করবেন। তো তাই তিনি আগে থেকে বলে রেখেছেন, যমুনাকে বলে রেখেছেন, যমুনা আছে সূর্যদেবের কন্যা, যমুনা আর যমরাজ সূর্যদেবের দুই পত্নী ছিলেন। তো দুই পত্নীর ছায়া আর এক পত্নী হচ্ছেন সোহানাকি। তো এই দুই পত্নী ছিলেন আর দুই এক কন্যা যমুনা আর পুত্র হচ্ছেন যমরাজ। তো যমুনাকে বলে রেখেছেন সূর্য ভগবান যে এইরকম আজকে এই সময় রাধারণী আসবে, সে আত্ম উৎসর্গ করতে আসবে, কিন্তু তুমি কোনো মতে তাকে সে দেতা আত্মা দেহত্যাগ করবার আগে তুমি ওকে আমার কাছে নিয়ে আসবে সূর্যলোকে। তো যমুনা দেবী আগে থেকে জানতেন, তাই যমুনা দেবী কী করেছেন, সঙ্গে সঙ্গে যখন রাধারানী সে গভীর গণ্ডজলে প্রবেশ করছে, তো রাধারানী উপলব্ধি করছে যে কৃষ্ণ আসে, তাকে আলিঙ্গন করছে, কৃষ্ণ বিশাখা দেখতে পারছে যে কৃষ্ণ আসছে, রাধারানী দেখতে কৃষ্ণ সে আলিঙ্গন করছে, আর কৃষ্ণের আলিঙ্গন প্রাপ্ত হয়ে রাধারানী মূর্ছা হয়ে গেছে, বাস আর আর জানে না রাধারানী কী হয়েছে, তারপরে সে মূর্ছা হয়ে গেছেন। তো তারপর ইতিমধ্যে যমুনা কী করেছেন না, রাধারানীকে আর রাধারানীর মাথায় একটা মণি ছিল, তার মণি সামন্তক মণি তাকে বলে। এই সামন্তক মণিটা কোথা থেকে আসলো সেই সম্পর্কে একটু বললি আপনাদেরকে। তো একবার যখন কৃষ্ণ বলরাম বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন, তা পূর্ণিমা রাতিতে তারা হোলি খেলতে জঙ্গলে বেরিয়েছেন, বনে বেরিয়েছেন। তো কৃষ্ণ তার এক দল গোপীদেরকে নিয়ে সে রং খেলা করতে গিয়েছেন, আর বলরামেরও গোপী রয়েছেন, তিনি তার গোপী নিয়ে রং খেলা করতে গিয়েছেন। কখন কখনো মাঝে মাঝে দুই দল মিলিত হচ্ছে, তারা এর রং দিয়ে খেলাধুলা করছেন। তো হঠাৎ খুব চিৎকার শোনা গেছে, সব গোপীরা খুব চিৎকার করছে। তো শঙ্খচূড় বলে একটা অসুর ছিল, ওই শঙ্খচূড় অসুর এসে সব গোপীদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, গোপীদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। আজ কৃষ্ণ ভগবান দেখতে পেরেছেন অসুর গোপীদের ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর কৃষ্ণ ভগবান এসে বায়ুর মতন তার পিছনে ছুটছেন, ছুটে তাকে ধরে তাকে ঘুষি দিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলেছেন। তো তার মাথায় একটা মণি ছিল, এই শঙ্খচূড় অসুরের মাথায় একটা মণি ছিল। তো কৃষ্ণ ভগবান সেই মণিটা তার মাথা থেকে নিয়ে এসছেন, নিয়ে এসে এটা বলরামকে দিয়েছিলেন। এটা একটা বিরাট বড় কাহিনী লীলা আছে, কৃষ্ণের মুরলীচর্য লীলা আনন্দ বৃন্দাবন চম্পুতে কবি কর্ণপুর বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে। তো তখন সেই মণিটা বলরাম পাওয়ার পরে, তো বলরাম রাধারানীকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, তখন বলরাম সেই মণি রাধারানীর কাছে পাঠিয়েছিলেন। আর যেহেতু বলরাম অত ভালোবেসে স্নেহ করে মণি দিয়েছেন, তাই রাধারানী সবসময় এইখানে ধারণা করতেন ওটাকে, এটাকে সিন্তি বা শ্রীমন্ত বলে, সেই জন্য সেই মণির নাম হচ্ছে সামন্তক মণি। তো যমুনায় যখন রাধারানী প্রাণ বিসর্জন করতে যাচ্ছিলেন, তখন সে মাথা থেকে সেই সামন্তক মণিটা পড়ে গেছিল। তখন যমুনা দেবী কী করেছেন, তো রাধারানীকে আর সেই সামন্তক মণিকে নিয়ে তিনি সূর্যমণ্ডলে সূর্যলোকে গিয়েছেন। তো সেখানে সূর্যদেব বলেছেন তার পত্নীকে যে তুমি এই বিশাখা, সেও সূর্যদেবের কন্যা ছিলেন বিশাখা, তো সূর্যদেব তাকে পাঠিয়েছিলেন এই কৃষ্ণের সেবা করবার জন্য। তো সূর্যদেব বলছেন তুমি এই রাধারানীকে তোমার কন্যার মতন এখানে পালন করবে। তো সেখান থেকে সূর্য ভগবানের সূর্যমণ্ডলে সেখানে রাধারানী আর বিশাখা ছিলেন। তো রাধারানী সবসময় খুব কৃষ্ণ বিরহ অনুভব করছেন, সবসময় কান্না করছেন, বলছেন আমার কি দুর্ভাগ্য, আমি তো কৃষ্ণকে হারিয়েছিলাম, কিন্তু অন্তত পক্ষে যদি বৃন্দাবনে থাকতাম তাহলে কৃষ্ণের লীলাস্থানগুলো দর্শন করতে করতে আমার মনে একটু আশ্বস্ত হতো। তো কোথায় বৃন্দাবন, আমরা কোথায় সূর্যমণ্ডলে চলে এসেছি, আমার কি দুর্ভাগ্য। তখন ছায়া সূর্যদেবের যে পত্নী রাধারানীকে বুঝাচ্ছেন, হে রাধারানী তুমি কেন অত চিন্তা করছ, তুমি কি জানা না মুনি ঋষিরা এই সূর্যমণ্ডলেই তোমার সে আরাধ্য কৃষ্ণকে আরাধনা করে থাকে। কিরকম আমি আপনাদের বুঝিয়ে বলি, আমরা যে গায়ত্রী মন্ত্র জপ করি, এই গায়ত্রী মন্ত্রে তো রয়েছে ভূর্ভুবঃ সবিতর, তো ধ্যানে মুনি ঋষিরা ধ্যান করে যে ভূলোক ভুবলোক স্বলোক এরকম সবিতর, যে সূর্যমণ্ডলে কিভাবে পরমব্রহ্ম ভগবান অবস্থান করছেন তার ধ্যান করে থাকেন। তো ছায়াদেবী রাধারণীকে বুঝাচ্ছেন যে তুমি কেন চিন্তা করছ, সমস্ত তুমি যাকে নিয়ে চিন্তা করছ সমস্ত মুনি ঋষিরা তারা তো এই সূর্যমণ্ডলেই তার ধ্যান করে থাকেন, তুমি কেন অত বিরহ অনুভব করছ। তখন বিশাখা বলছেন ছায়াদেবীকে, দেখ এই যে রাধারানী, এ কৃষ্ণ ব্যতিরেকে আর কাউকেই চিনে না, সেই মুনি ঋষিরা সূর্যমণ্ডলে সেই কৃষ্ণকে পরম ব্রহ্ম রূপে আরাধনা করুক সেটা কিন্তু রাধারানীকে বুঝাতে পারবে না। সূর্যমণ্ডলের মুনি ঋষিরা যে কৃষ্ণকে পরম ব্রহ্ম রূপে উপাসনা করছে তার কথা বাদ যাক। তখন বিশাখার দৃষ্টান্তে বলছেন, এবার বৃন্দাবনে এরকমটা লীলা হয়েছে, তো সমস্ত গোপীরা রাসলীলা এসেছেন, আর হঠাৎ ভগবান কৃষ্ণ রাসলীলা থেকে অন্তর্হিত হয়ে গেছেন। তো সমস্ত গোপীরা রাধারানী সবাই খুব ব্যাকুলত হয়ে কৃষ্ণের অন্বেষণ করছেন। তো তখন উপরে নারায়ণ দেখছেন যে এরকম সমস্ত গোপীরা কৃষ্ণের বিরহে ব্যাকুলতে সারা রাত জঙ্গলে তার অন্বেষণ করছেন, তো নারায়ণ চিন্তা করছেন যে কৃষ্ণ কেন অত নিষ্ঠুর, ও কেন সমস্ত গোপীদের ছেড়ে চলে গিয়ে তাদেরকে অত কষ্ট দিচ্ছে। ঠিক আছে, আমি তো কৃষ্ণ, আমি তো অভিন্ন কৃষ্ণ, আমি একটু গোপীদের প্রতি দয়া করি, কৃষ্ণ ছেড়ে চলে গেছে তো আমি কি তাদেরকে দর্শন দেই, আমি যদি দর্শন দিব তাহলে গোপীরা একটু সন্তুষ্ট হবে। তখন যখন গোপীরা এরকম জঙ্গলে খুঁজছে খুঁজে খুঁজে কৃষ্ণকে খুঁজছে, তখন হঠাৎ দেখছে নারায়ণ আবির্ভূত হয়ে গেছেন। আর নারায়ণ মনে করছেন কি যে কৃষ্ণকে তো দেখতে পাচ্ছে না, তো আমার দর্শন করলে গোপীরা হাতে সন্তুষ্ট হয়ে যাবে। তো গোপীরা যখন নারায়ণকে দেখেছেন তখন সবাই দণ্ডবত করেছেন, ও নারায়ণ ভগবান নমস্কার নমস্কার, আপনি বলতে পারেন আমাদের কৃষ্ণ কোথায় আছে? নারায়ণ বলে, আমি আসলাম। কিন্তু নারায়ণকে দেখে তারা সন্তুষ্ট হয় না। তো সেই কথা বিশাখা বলছে ছায়াকে, যে তুমি বলছো সূর্যমণ্ডলে মুনি ঋষিরা তার ধ্যান করছে, আর সেই ধ্যান করলে রাধারানীকে সন্তুষ্ট করা যাবে না, নারায়ণ স্বয়ং এসে তাকে দর্শন দিয়ে সন্তুষ্ট করতে পারে না। আর সূর্যমণ্ডলে গায়ত্রী মন্ত্র জপে সেই পরম ব্রহ্মের ধ্যানকে কি কি সন্তুষ্ট করতে পারে? তো রাধারানী সেখানে আছেন আর খুব বিরহ অনুভব করছেন, তখন সে বৃন্দাবনের বিরহ অনুভব করছেন। তখন সূর্যদেবের শ্বশুর আছেন বিশ্বকর্মা, তো সূর্যদেবের স্ত্রী পত্নী সংজ্ঞা বিশ্বকর্মাকে বলেছেন যে দেখ এ রাধারানীর এরকম অবস্থা। তার বাবাকে বলেছেন, সংজ্ঞা তার বাবাকে বলছেন, তুমি একটা কাজ কর, তোমাকে একটা নতুন বৃন্দাবন বানাতে হবে। তখন সে সময় ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে গেছেন, তখন বলছেন দ্বারকার কাছে এটা নব বৃন্দাবন বানাও। তো বিশ্বকর্মার সংজ্ঞার কথা শুনে বিশ্বকর্মা এটা নব বৃন্দাবন বানিয়েছেন দ্বারকায়। তো এইভাবে রাধারানী বৃন্দাবন থাকে, তিনি সূর্যলোকে চলে গেছেন। তো সূর্যলোকে থেকে দ্বারকা কি করে যাবেন সেই ব্যাপারটি এখন মন দিয়ে শুনুন। তো দ্বারকায় সেখানে একজন রাজা ছিলেন, সত্রাজিৎ রাজা। এই রাজা সত্রাজিৎ তিনি মহান সূর্য ভক্ত ছিলেন, তিনি সূর্যকে পূজা করতেন। তার কোনো সন্তান সন্ততি ছিলেন না, তাই সূর্যদেবতাকে পূজা করে তিনি তার কাছে সন্তান সন্ততি চাইছিলেন। তো সূর্যদেব তার উপরে খুব খুশি হয়েছেন, তার আরাধনা দেখে খুব খুশি হয়েছেন। তো খুশি হয়ে সূর্যদেব কি করেছেন না, এই রাধারানীকে তার কন্যারূপে এই তাকে সে রাজাকে দিয়েছেন। তো রাধারানীকে কন্যারূপে পেয়ে তো সত্রাজিৎ রাজা খুব খুশি হয়েছেন। আর সত্রাজিৎ রাজা সূর্য ভগবান কাছ থেকে রাধারানীকে পেয়েছেন, আর এই সম্মন্তক মণিও দিয়েছে, মণিও পেয়েছেন। আর সূর্য ভগবান সত্রাজিৎকে বলেছেন, তুমি মণিটা রাখবে, এই মণিকে ভালো করে পুজো করবে, আর এই মণিকে ভালো করে পুজো করলে তুমি প্রতিদিন 8 ভার তুমি সোনা পাবে, এই মণি থেকে স্বর্ণ উৎপন্ন হবে, আর সে খুব দিব্য জ্যোতির্ময় মণি। তো সেই মণি আর রাধারানীকে এই রাজা সত্রজিৎ তার বাড়িতে পেয়েছেন। তো তখন সূর্য ভগবান রাধারানীকে বলেছেন, তুমি যে রাধারানী এ কথা কারোর কাছে প্রকাশ করবে না, তুমি যে রাধারানী কথা কারোর কাছে প্রকাশ করবে না, তুমি প্রকাশ করবে মাত্র একটা সময়ে। কোন সময়ে? যখন তোমার জীবনে কোনো একটা দিন আসবে যে স্বয়ং কৃষ্ণ তোমার হাতে এই মণিবন্ধে এই মণিকে বাঁধবে, সেই দিনই তুমি যে রাধারানী প্রকাশ করবে, ততদিন তুমি রাধারানী বলে কাউকে বলবে না। তো সত্রাজিতের বাড়িতে রাধারানী তার কন্যা রূপে সেখানে থাকলেন। তো সত্রাজিতের কন্যার নাম কি ছিল সে বলতে পারবে? কি ছিল? সত্যভামা। এবার বুঝতে পারছেন? তো সত্যভামা কে? রাধারানী এসে সত্যভামা উপরে এইখানে আমি রাখলাম, হ্যাঁ, রাধারানী সত্যভামা উপরে সেখানে পৌঁছে গেছে। এর চন্দ্রাবলীর কথা আমরা আলোচনা করি, চন্দ্রাবলীর কি গতি হলো? তো কৃষ্ণ তো চলে গেছেন বৃন্দাবন ছেড়ে, এদিকে রাধারানীর এরকম, রাধারানী সবাই জেনে গেছে রাধারানী যমুনা জলে আত্মবিসর্জন করেছেন, ললিতার কি অবস্থা হলো, বিশাখার কি অবস্থা হলো সেটা আমি বলবো। তো এর মধ্যে চন্দ্রাবলীর স্বামী মৃত্যু হয়, চন্দ্রাবলীর স্বামীর নাম জানেন? কি তার স্বামীর নাম? রাধারানীর স্বামীর নাম জানেন? কি রাধারানীর স্বামীর নাম? আয়ন ঘোষ, অভিমন্যু, বিভিন্ন রকম কথা বলে। তো চন্দ্রাবলীর স্বামীর নাম গোবর্ধন মল্ল, গোবর্ধন মল্ল মনে থাকবে। এই গোবর্ধন মল্ল তার মৃত্যু হয়। তো এইবার এই চন্দ্রাবলী তার পিতা হচ্ছেন বিদর্ভের রাজা ভীষ্মক, আর ভীষ্মকের পুত্রের নাম হচ্ছে রুক্ম, রুক্মের ভগ্নির নাম কি? রুক্মিণী। তখন রুক্মিণী তার সঙ্গে ছিল, তাই রুক্মই ছিল শুধু। তো রুক্ম জানতে পেরেছে যে চন্দ্রাবলী তার কি ভগ্নি বলে জানতে পেরেছে। তো রুক্মকে রাজা ভীষ্মকে পাঠিয়েছেন যে দেখ বৃন্দাবন এইরকম সবাই অবস্থা, কৃষ্ণের বিরহে, তুমি গিয়ে আমার কন্যাকে সেখান থেকে নিয়ে আস। তো কি করে রুক্ম জানল ভীষ্মক রাজার কন্যা হচ্ছে চন্দ্রাবলী? না, এই বিষয়ে রুক্মের বন্ধু শিশুপাল, জানেন শিশুপালকে? তো শিশুপাল রুক্মকে বলেছে, কারণ শিশুপাল তো কৃষ্ণের আত্মীয় না। তো শিশুপালের মা যখন দেবকী বসুদেব কে কংস জেল থেকে মুক্ত করেছিল, তখন শিশুপালের মা দেবকী বসুদেবকে দেখা করতে গিয়েছিলেন। তখন দেবকী বসুদেবকে দেখা করতে গিয়েছেন, তখন গর্গমুনির কন্যা গার্গী সে বলেছিল শিশুপালের মাকে, এই রাধারানী চন্দ্রাবলী এদের পূর্ব ইতিহাস বলেছে। তো এই রাধারানী চন্দ্রাবলীর জন্ম ইতিহাস আর বিরাট রয়েছে, সেটা আমি এখনই বলবো না। তো সেইখান থেকে সে বুঝতে পেরেছে, খবর পেয়েছে যে চন্দ্রাবলী হচ্ছে ভীষ্মক রাজার কন্যা। তখন এই রুক্ম গিয়ে চন্দ্রাবলীর শাশুড়ি ভারুণ্ডাকে বুঝিয়ে বলেছে যে দেখ তো চন্দ্রাবলীর স্বামী দেহত্যা করেছে, তার মন্টন ভালো নেই, তো কিছুদিন সে গিয়ে আমার বাড়িতে থাকবে। তো এরকম বুঝিয়ে চন্দ্রাবলীকে নিয়ে গেছে, সে কুণ্ডিনা গ্রামে নিয়ে গেছে ভীষ্মক রাজার কন্যা রূপে। সেখানে যখন কুণ্ডিন গ্রামে গিয়েছে তাকে কেউ চন্দ্রাবলী রূপে আর জানে না, সে ভীষ্মক রাজার কন্যা রুক্মর বহনী ভগ্নী হয়েছে, তার নাম হয়েছে কি হয়েছে? রুক্মিণী।
এবার কে
রাধারানী কি হলো? হত্যভামা। চন্দ্রাবলী কি হলো? রুক্মিণী। তাহলে রাধারানী গিয়ে থাকলেন দ্বারকায় সত্রাজিতের কন্যা রূপে, রুক্মিণী গিয়ে থাকলেন কুণ্ডিনী গ্রামে ভীষ্মকে কন্যা এবং রুক্মীর ভগ্নী রূপে। আর এদিকে কি হয়েছে না, বিশাখা কোথায় গেল তার কোনো খবর নেই এখন, সে সূর্যলোক থেকে কোথায় গিয়ে তার কোনো খবর নেই। আর ললিতার কি অবস্থা হল সেটা বলি, রাধারানী বিশাখা তারা তো যমুনা জলে আত্মসমর্পণ করেছেন, ললিতা দেখছে আরে কৃষ্ণ চলে গেল আর রাধারানী বিশাখাও চলে গেল, তাহলে আমি থেকে আর কি করব, তো আমিও গিয়ে যমুনা জলে ঝাঁস দিয়ে আমি আত্মবিসর্জন করব। তখন ললিতা নিজেকে প্রস্তুত করছে, সে ঠিক ঝাঁপ দেবে, ঠিক সেই সময় বৃন্দা দেবী আর পূর্ণমাসী না পূর্ণ মুখরা মুখরা এরা দুইজন এসেছে, এরা রাধারানীর খোঁজ, রাধারানী কোথায় গেল। তো খুঁজতে খুঁজতে এসে দেখছে যে ললিতা সেখানে যমুনায় ঝাঁপ দিছে। তখন বলছে হে হে ললিতা তুমি কি করছো কি করছো, তাকে জোরকে ধরে ফেলেছে। তোমরা কি ব্যাপার? ললিতা বলছে দেখো এরকম রাধারানী বিশাখা তারা সব জলে ঝাঁস দিল, তো আমি থেকে আর কি করবো। তখন তাকে এরা বুঝিয়েছে না 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 তুমি এরকম করো না, কৃষ্ণ চলে গেছে বৃন্দাবন ছেড়ে, তখন রাধারানী চলে গেল, তাহলে ব্রজবাসী কার দিকে তাকে তারা বেঁচে থাকবে, অন্তত পক্ষে তুমি থাকো ললিতাকে বুঝিয়ে বলছেন। তো ললিতা চিন্তা করছে মহা সমস্যা হয়ে গেল, তো আমি কী করে কৃষ্ণর বিরহ সহ্য করলাম, রাধারানীর বিরহ আমি কী করে বেঁচে থাকতে পারি, তো আমাকে তো আত্মহত্যা করতেই হবে। তো ললিতা একটা উপায় করলো, ললিতা বললো ঠিক যা হয়ে গেছে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি গিয়ে সংবাদ পূর্ণমাসীকে বলবো। হ্যাঁ তখন একটা শূন্যবাণী হয়েছে, শূন্যবাণী হয়েছে যে তোমরা কোনো চিন্তা করো না, এই যা কিছু হচ্ছে একদিন বহুত সুখের খবর তোমার পাবে আর তোমার খুব আনন্দ উৎসব হবে, তা শূন্যবাণী হয়েছে। তো ললিতা বলছে যে আমাকে তোমার ছেড়ে দাও, তো আমি এই সংবাদ গিয়ে পূর্ণমাসীকে বলবো। তখন ললিতাকে ছেড়ে দিয়েছে, তো ললিতা তো সে কৃষ্ণের বিরহ সহ্য করতে পারছিল না, এবার রাধারানী চলে গেছে বিশাখা চলে গেছে, তো ললিতা কী করে প্রাণ ধারণ করে থাকবে। তো ললিতা এদিকে এই দুজনকে বলে দিয়ে সেটা গোবর্ধন পর্বতের উপরে চলে গেছে। তো গোবর্ধন পর্বতের উপরে গিয়ে সেখান থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করবে। তো যখন গোবর্ধন পর্বতের উপরে গিয়ে সেখান থেকে ঝাঁপ দিয়েছে, তখন হঠাৎ একটা ভল্লুকরাজ, কি নাম ভল্লুকরাজের? জাম্ববান। তো জাম্ববান আসে তাকে ধরে নিয়েছে। তো জাম্ববান যখন ধরে নিয়েছে, তো ধরে তার বাড়িতে নিয়ে গেছে। এই জাম্ববান আর সুগ্রীব এরা বন্ধু, তো সুগ্রীবের বন্ধু সূর্য দেবতা। তো সূর্য দেবতা জাম্ববানকে বলেছেন, সূর্য দেবতা সব তো উপর থেকে দেখতে পাচ্ছে কি হচ্ছে, রাধারানী দেহ ত্যাগ করবে যমুনাকে বলে রেখেছেন, আর ললিতা এরকম ঝাঁপ দেবে। তখন জাম্ববানকে বলে রেখেছেন তুমি যাও বৃন্দাবনে, গোবর্ধন দর্শন করতে যাবে আর সেখানে একটা কন্যা এরকম পাহাড় উপর থেকে ঝাঁপ দেবে, তুমি তাকে এনে তোমার কন্যা রূপে পালন করো। আর জাম্ববানের ইতিহাস কিছুই জানে না, সে তখন কন্যাকে পেয়ে, তখন জাম্ববান তার বাড়িতে নিয়ে গেছে, তাকে তার ললিতাকে তার কন্যা রূপে রেখেছে। সে কন্যার নাম কি? জাম্ববতী। এবার বুঝতে পারছেন তো সত্যভামা কি হলো, এ আপনার রাধারানী কি হলো? সত্যভামা। রুক্মিণী কি হলো? চন্দ্রাবলী। চন্দ্রাবলী রুক্মিণী হলো। ললিতা কি হলো? জাম্ববতী হলো। তো বিশাখার অবস্থা কি হলো? বিশাখার কি হলো সেটা একটু পরে বলবো, এখনই অন্য সমস্ত এই এরা চারজন হলো, ললিতা বিশাখা রাধারানী আর চন্দ্রাবলী চারজন হয়ে গেল। আরো চারটে সখী চন্দ্রাবলীর চার সখী, পদ্মা, সব্যা এরকম চারজন সখী, তাদেরও বাবারা তাদের রাজ্যে তারা তাদেরকে নিয়ে গেছে, তাদের নাম পরিবর্তন হয়ে গেছে, তাদের নাম পরিবর্তনে তারা সেখানে আছে। আর বাকি যে ষোলো সহস্র একশো গোপী ছিলেন তাদের গতি কি হলো? তো তারা সবাই কৃষ্ণের বিরহে খুব সন্তাপিত হচ্ছিলেন। তো একবার তারা সবাই যমুনার তীরে গিয়ে সেখানে সূর্য ভগবানের উপাসনা করছিলেন, আর সেই সময় একটা অসুর এসে তাদের চুরি করে নিয়ে যায়। সে অসুরের নাম জানেন? কোন অসুর? নরকাসুর। ওই নরকাসুর এসে চোর, সে কহ না না, তারা সূর্য উপাসনা করছে, তারা কামাখ্যা দেবীর উপাসনা করছিলেন, কামাখ্যা। তো নরকাসুর ও তো কামাখ্যা দেবীর ভক্ত, নরকাসুর কোথায় থাকে জানেন? কোথায় থাকে? হ্যাঁ, কোথায়? গুয়াহাটি, গুয়াহাটিতে থাকে। গুয়াহাটিতে প্রাগ জ্যোতিষপুর তার নাম, গুয়াহাটির নাম হচ্ছে প্রাগ জ্যোতিষপুর, ওইখানে নরকাসুর থাকত। তো নরকাসুর আসে এইসব গোপীদেরকে চুরি করে নিয়ে গেছে, তাদের বিবাহ করবে। আর কামাখ্যা দেবীকে কি বলেছে? কামাখ্যা দেবী কিন্তু ভুল কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, যে আমি বিভিন্ন রাজাদের কন্যা কেনেছি, তাদেরকে বিবাহ করবো। তো তাদেরকে নরকাসুর নিয়ে এই গোপীদেরকে গুম্ফার মধ্যে সব লুকিয়ে রেখেছে। এইরকম ১৬ হাজার ১০৮ গোপী তার আগে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তো এখনই আমি এক এক জায়গা থেকে তাদের পরবর্তী কী গতি হচ্ছে সে সম্পর্কে বর্ণনা করে বলব। তো প্রথমে শুরু করি সত্যভামা থেকে। সত্যভামার কেসটা কি হয়েছে না, রাজা সত্রজিৎ এই মণি পেয়েছেন, সম্মন্তক মণি পেয়েছেন। তখন দ্বারকায় রাজা ছিলেন, কে রাজত্ব করছে দ্বারকায় তখন? কে রাজা ছিল দ্বারকায়? কৃষ্ণ নয়, উগ্রসেন, উগ্রসেন রাজা ছিলেন। তো কৃষ্ণ শুনতে পেয়েছেন যে সত্রজিৎ এরকম একটা মণি পেয়েছে যে প্রতিদিন ১৬ না ৮ ভার সোনা দিয়ে। তো কৃষ্ণ বলছেন যে এইরকম একটা মণি তো তোমার কাছে, সত্রজিতের কাছে না থাকে, রাজা উগ্রসেনের কাছে থাকা উচিত। তো সংবাদ পাঠিয়েছেন যে সে মণি তুমি রাজা উগ্রসেনকে দেবে। যারা ভাগবত পড়েছেন সবাই আপনারা জানেন এই কাহিনীটা, তো রাজা উগ্রসেনকে দেবেন। কিন্তু সত্রজিৎ সেটা মানতে চায় না। সত্রজিৎ রাজা উগ্রসেনকে না দিয়ে তার ভাই প্রসেনকে দিয়েছে। তো ভাই প্রসেন সেটা গলায় পড়ে ঘুরতে। একবার এই প্রসেন কি করেছে, তো সেই মালাটা নিয়ে গলায় সেই মণিটা পড়ে ও জঙ্গলে গিয়েছিল, আর জঙ্গলে গিয়েছে আর সে ফেরে না, আর সে মণি নিয়ে সে ফেরে না, জঙ্গলে মারা যায়। তো যখন জঙ্গলে মারা গেছে তখন সত্রজিৎ সব জায়গায় প্রচার করা শুরু করে দিয়েছে যে দেখো এই কৃষ্ণ আমার মণিটা চাইছিল, আমি মণি দিল না বলে আমার ভাইকে মেরে এই মণি নিয়ে গেছে। কিন্তু আসলে কৃষ্ণ মণিটা নেয় না, ভাইয়ের গতি আলাদা রকম হয়েছে। তো কৃষ্ণ মনে করছেন তাহলে আমাকে প্রমাণ করে দেখাতে হবে, তাহলে আমার বদনাম, বলছে আমি তার ভাইকে মেরে এই মণি নিয়ে গেছি, তোমার বদনাম হয়ে যাবে। তখন কৃষ্ণ গিয়েছেন এই মণিটাকে খোঁজে বাহির করবার জন্য। তো কৃষ্ণ যখন জঙ্গলে তার খুঁজতে করতে গেছেন, তো খুঁজতে খুঁজতে দেখছেন এক জায়গায় একটা সিংহ কে মেরে ফেলেছে প্রসেনকে, একটা সিংহ প্রসেনকে মেরে ফেলেছে, মেরে ফেলেছে। তখন সে পাদচিহ্ন দেখতে 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 গিয়ে দেখছেন এক জায়গায় এটা ভল্লুক রাজ ওই সিংহকে মেরে ফেলেছে। তো সে ভল্লুক রাজের পদচিহ্ন খুঁজতে খুঁজতে সুড়ং দিয়ে ঢুকে 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 পাতালে গিয়েছেন। তো পাতালে গিয়েছেন, সেখানে জাম্ববান সঙ্গে দেখা হয়েছে। তো জাম্ববান তো কৃষ্ণ ভগবানকে চিনতে পারে না, তো জাম্ববান সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রায় ২৭ দিন যুদ্ধ হয়েছে। তো জাম্ববানও হারছে না, কৃষ্ণও হারছে না। পরে জাম্ববানকে কৃষ্ণ, সে তো সে যে রামচন্দ্র, জাম্ববান তো রামের ভক্ত ছিলেন, সে রামের স্বরূপকে দেখিয়েছেন। তো রামবান বুঝতে পেরেছে
তিনি হচ্ছেন কৃষ্ণই রামচন্দ্র। তখন জাম্বাবান কি করছে না, কৃষ্ণ ভগবান একটা সুন্দর সিংহাসন উপরে বসিয়েছে, বসিয়ে বলছে যে ঠিক আছে আমি আপনাকে আপনার মনি ফেরত দিয়ে দেবো, যে শ্রীমন্তক সমন্তক মনি ওটা আমি ওই সিংহকে মেরে নিয়ে এসেছিলাম আপনাকে ফেরত দিয়ে দেবো। তো কৃষ্ণ সিংহাসনে বসে আছেন আর জাম্বাবান ভিতরে মনি আনতে গিয়েছে। তো কৃষ্ণ দেখছেন একটা বুড়িমা আসছে, বুড়িমাকে কানতে কান্না করতে করতে আসছে। তো বুড়িমাটা বলছে যে তুমি এখানে সমন্তক মনি নিয়ে যাবে, এই সমন্তক মনি তো আমার নাতনি, হ্যাঁ আমার নাতনি যে জাম্বাবতী তার জীবনস্বরূপ, আমি জানি না এই সমন্তক মনি সে কত ভালোবাসে। তো এই সমন্তক মনি দেখে সে কান্না করে, এই সমন্তক মনিটা সে ছাতিতে ধরে রাখে। এ বুড়ি তো জানে না সমন্তক মনি ব্যাপারটা কি, আর জাম্বাবতী জলদেশ জানে না, কিন্তু ললিতা তো বুঝতে পারে সেই সমন্তক মনিটা রাধারানীর, তাই সে তাকে খুব ভালোবাসছে। তো এরকম করে সে সবসময় খুব কান্না করে, তুমি যদি সমন্তক মনিকে নিয়ে যাবে, কৃষ্ণকে বলছে সে বুড়ি, তাহলে আমার এই জাম্বাবতী সঙ্গে সঙ্গে মারা যাবে। সে জাম্বাবতী তোর কৃষ্ণ জিজ্ঞাসা করছেন যে কেন এই মনিকে অত ভালোবাসে। তো বলছে আমি জানি না, এই জাম্বাবতী দুটো মূর্তি পূজা করে, তো দুটি মূর্তি পূজা করে। তো কৃষ্ণ বলছে কি মূর্তি পূজা করে, না জানি না, ও যখন কান্না করে ওদেরকে বলে রাধিকা আর মাধব বলে, বলে রাধিকা মাধব বলে, তাদের সঙ্গে কথা বলে, তাদের প্রেমের আলাপ করে। তখন যখন কৃষ্ণ বুঝতে শুনতে রাধা রাধারানীর নাম শুনছেন রাধিকা মাধব, কৃষ্ণ বুঝতে কিছু রহস্য রয়েছে এখানে। তো এই রাধারানী তখন কৃষ্ণ জিজ্ঞাসা করছে আচ্ছা সে মূর্তি দেখতে কীরকম, সে বুড়িকে জিজ্ঞাসা করছে মূর্তি দেখতে কীরকম। বলছে আরে বাবা আমি আর কি বলবো, সে মূর্তি দেখতে ঠিক তোমার মতন দেখতে। তো বলছে মূর্তি ঠিক দেখতে তোমার মতন, আর যখন আমি তোমাকে দেখতে আসলাম আমি তখন দেখেই বুঝলাম আরে এই মূর্তির মতন কোথা থেকে এসে গেল। তখন কৃষ্ণ আমি জানি পাঁচটা পঁয়ত্রিশ শেষ কর, হ্যাঁ পাঁচটা পঁয়ত্রিশ কেন আমাকে পঁয়তাল্লিশ বললো পঁয়ত্রিশ, ঠিক আছে আমি এইটাই শেষ করি তাহলে শেষ করি। তা তারপরে কি হলো, সে বললো যে ঠিক আছে, তখন সে বলছে যে এইরকম ঠিক দেখতে তোমার মতন আর তোমার দেখতে তোমার মতন। তখন এটা বললে বললে বলতে বলতে বুড়ি বলছে, তখন বলছে যে ঠিক আছে আমি আমার কন্যাকে আনতে যাচ্ছি। তখন জাম্বাবতীর কাছে গিয়েছে, তো জাম্বাবতী বলছে আরে তুমি যে মূর্তিটাকে পূজা করছো না ওই মূর্তিটা এখন মানুষ হয়ে গেছে, তো মানুষ এখানে বসে আছে। তো জাম্বাবতী বলছে আরে আমার মূর্তি মানুষ হয়ে গেলে কি করে। তো জাম্বাবতী লুকিয়ে একটা গাছের পিছনে সে দেখছে, আর সে দেখছে সত্যি কৃষ্ণ সেখানে বসে আছে। আর জাম্বাবতী কে ছিল মনে আছে তো, কে ছিল, হ্যাঁ দাদা ললিতা, ললিতা। আর জাম্বাবতী তো জাম্বাবতী তো কৃষ্ণ হারিয়েছিল, কৃষ্ণের বিরহ ছিল, আর কৃষ্ণকে সাক্ষাৎ দেখে সে ঝাঁপ দিয়ে সে কৃষ্ণের শরণ কমলে পড়ে গেছে। হ্যাঁ কৃষ্ণ সাক্ষাৎ সঙ্গে দেখা আছে, কৃষ্ণ আলিঙ্গন করছেন, তো বুঝতে পারছেন এটা আছে ললিতা। এরকম কৃষ্ণের সঙ্গে ললিতার সাক্ষাৎ হলো জাম্বাবতী রূপে। তখন জাম্বাবান সব বুঝতে পারে, তখন কৃষ্ণকে বললো যে আমি তোর মনি দিলাম, আমার কন্যাকেও তোমার হাতে আমি অর্পণ করলাম, তুমি কন্যাকে বিবাহ করো। তো যখন কৃষ্ণ ভগবান জাম্বাবতীকে পেয়েছেন কিন্তু বিবাহ করতে পারবে না, কেন বিবাহ করতে পারবে না, এই যে চন্দ্রাবলী রুক্মিণী হয়ে সেখানে ছিল, তার রুক্ম তার ভাই তাকে শিশুপাল সঙ্গে বিবাহ করতে ব্যবস্থা করেছিল, কিন্তু রুক্মিণী একটা চিঠি লেখেছে কৃষ্ণের কাছে যে আমি আপনাকে, রুক্মিণী বলছে যে আপনাকে আমি স্বামীরূপে পেতে চাই, তো শিশুপাল আমাকে বিবাহ করবে, আপনি এসে আগামীকালকে আমাকে রক্ষা করুন এখান থেকে। তো কৃষ্ণ একটা চিঠি দিয়ে পাঠিয়েছেন, স্বয়ম্বর হওয়ার পূর্বে তুমি যখন দুর্গা মন্দিরে যাবে তো আমি সেখান থেকে তোমাকে হরণ করে নিয়ে যাব। তখন কৃষ্ণ গিয়ে যখন রুক্মিণী গেছে দুর্গা মন্দিরে দুর্গা দেবী পূজা করবার জন্য, তো কৃষ্ণ তাকে সেখান থেকে হরণ করে নিয়ে গেছেন। আর পরবর্তী সময় খুব যুদ্ধ হয়েছে কৃষ্ণের সঙ্গে, তার বলরাম এসেছেন, আর সে রুক্মিণী আর তার সময় শিশুপাল সব খুব যুদ্ধ হয়েছে, যুদ্ধে সবাই পরাস্ত হয়ে গেছে। তখন রুক্মিণীর পিতা ভীষ্মক তখন কৃষ্ণের হাতে রুক্মিণীকে প্রদান করেছেন। রুক্মিণী তো প্রথম কৃষ্ণের প্রথম পত্নী, হ্যাঁ পাটম মহিষী, শ্রেষ্ঠ মহিষী। তো যখন রুক্মিণীকে ভীষ্মক রাজা কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের হাতে অর্পণ করেছেন, তখন কৃষ্ণকে বলেছেন তোমার সাথে একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? না আমার মেয়েকে তুমি বিবাহ করবে, না শর্ত আছে। কি শর্ত? না তুমি আরো কাউকে বিবাহ করতে চাও, আমার মেয়ের বিনা অনুমতিতে তুমি আর কাউকে বিবাহ করতে পারবে না, তারা কন্ডিশন রেখে দিয়েছে। তাই কৃষ্ণ জাম্ববতীকে পেয়েছে, বিবাহ করতে পারবে না। তাই কৃষ্ণ জাম্ববতীকে পেয়ে তিনি রৈবতক, একটা পর্বত ছিল রৈবতক পর্বতে, এটা গুম্ফার মধ্যে জাম্ববতীকে রেখে দিয়েছেন। তো এইরকম লীলা চলবে, কিভাবে কৃষ্ণের সঙ্গে বিশাখার দেখা হবে, কৃষ্ণের সঙ্গে আর সমস্ত মহিষীরা পাবে, সব সুন্দর লীলা, সবার সঙ্গে সাক্ষাৎ হবে। তো লীলাটার সমাপ্তি যেহেতু আমার টাইম খতম এখনই, তো এই লীলাটা বিরাট বড় নাটক, তো তিন চার দিনের লীলা বর্ণনা, তো শেষে যেটাই হবে সেটা হচ্ছে এটাই যে এই যে সত্রাজিৎ রাজা, তো সূর্যদেব তো তাকে সত্যভামা দিয়েছেন, আর সূর্যদেব তাকে বলেছেন তোমাকে যে কন্যা আমি দিলাম, নারদ মুনি এসে যাকে বলবে তাকে বিবাহ দেওয়ার দেবে, তাকেই তুমি বিবাহ দেবে, তার হাত ছাড়া আর কাউকে দেবে না। সূর্য ভগবান সত্রাজিৎকে বলেছেন। এদিকে সত্রাজিৎ তো কৃষ্ণ ভগবানের খুব বদনাম করে ঘুরে বেড়িয়েছে, আর কৃষ্ণ আসলে তার ভাইকে মারেনি, সে মণিকে উদ্ধার করে কৃষ্ণ নিয়ে এসে ওর বাড়িতে পাঠিয়ে দিয়ে, দেখো আমি মারি না, তোমার মণি তুমি না। তো নারদ মুনি সত্রাজিৎর কাছে এসছেন, দেখো তুমি অত বদমাস, আরে কৃষ্ণ আমি এরকম বদনাম দিয়েছ, তোমার কপাল খারাপ, কৃষ্ণ দ্বারকায় ফিরে আসবার আগে তুমি তাড়াতাড়ি তোমার কন্যাকে গিয়ে কৃষ্ণের হাতে সম্প্রদান করে আস। তখন কৃষ্ণ দ্বারকায় নেই, কৃষ্ণ বাহিরে আছেন, রুক্মিণী আছেন দ্বারকায়। তখন সত্রাজিৎ তার মার হাতে করে সত্যভামাকে একটা পালকি করে সে দ্বারকায় নিয়ে গেছে। সত্যভামা জানে না কোথায় নিয়ে যাচ্ছে, তার বাবা বলছে তাকে কোথায় নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে। তখন সত্যভামা গিয়ে তখন সত্যভামাকে নিয়ে সে সত্রাজিতের মা সত্যভামাকে রুক্মিণীর হাতে দিয়েছে, রুক্মিণীর হাতে দিয়েছে, বলছে দেখো আমার ছেলে তার কন্যাকে পাঠিয়েছে, তুমি একে তোমার ভগ্নী রূপে একে রাখবে, তোমার বোনের রূপে তাকে এখানে দেখাশোনা করবে। তো যখন রুক্মিণী দেখছে, কাকে দেখছে? সত্যভামাকে। তো দেখে তার সৌন্দর্য আশ্চর্য হয়ে গেছে, আরে এ কে, এ তো ব্রজের গোপীর মতন দেখতে লাগছে, এটা কে? তো সে বুঝতে পারছে না যে কে বলে, কিন্তু ওইটুকু বুঝতে পারেছে যে একে দেখতে অত সুন্দরী। তো কৃষ্ণ তো আসলে ওকে বিবাহ করতে চাইবে, আর কৃষ্ণ যে শপথ করেছে আমার বাবার কাছে শপথ রক্ষাই করতে পারবে না, তখন কি হবে, কি অবস্থা হবে? তখন রুক্মিণী বলছে সত্রাজিতের মাকে, কোনো ঠিক আছে, কোনো চিন্তা নাই, ওকে আমি বোনের মতন রাখবো, তুমি ফিরে যাও। কিন্তু রুক্মিণী আবার চিন্তা হয়ে গেছে, কি অবস্থা হবে এখন। তখন রুক্মিণী বলছে, হে আমার প্রিয় ভগ্নী সত্যা, তুমি কোনো চিন্তা করো না, আমাদের রাজেন্দ্র আসলে, কৃষ্ণ নাম বলছিল, রাজেন্দ্র আসলে তার হাতে তোমার আমি তোমাকে সমর্পণ করে দেবো। তো রাধারানী সত্যভামা শুনে, না না তুমি কোনো পুরুষের নাম আমাকে বলবে না, সে তো জানে না যে রাজেন্দ্রটা কে, কৃষ্ণ, সে তো জানে না, সে তো সূর্যলোকে থেকে এখানে এসে গেছে, এইসব ঘটনা কি বুঝতে পারছে না, কালকে বাড়িতে এসেছে। তো সত্যা বলছে, না না আমার কোনো পুরুষের, আমি পুরুষের মুখ দর্শন করবো না, নামও বলবে না, আমাকে এরকম একটা জায়গায় রাখবে। তখন রুক্মিণী বলছে তার সখী মাধবকে, মাধবী খুব ভালোই হয়েছে, আমি যেটা চাইছিলাম এই সেটাই বলছে, তাকে একটা এরকম জায়গায় পাঠিয়ে দেবো যে কোনো কৃষ্ণ যেন দেখতে না পারে। তখন বলছে একে নিয়ে যা, নববৃন্দাবনে রেখে দা। তখন নববৃন্দাবন রচনা হয়ে গেছে, তখন সত্যভামাকে সে তার দাসী সখীকে দিয়ে সে নববৃন্দাবনে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে সত্যভামা নববৃন্দাবনে আছেন, এদিকে ললিতা কোথায় আছে? রৈবতক সেখানে আছে, আর এখানে চন্দ্রাবলী রুক্মিণী হয় সে রাজপ্রাসাদে রয়েছে। তো এরকম কীভাবে কৃষ্ণের সঙ্গে মিলিত হবে, পরবর্তী সময় সমস্ত মহিষীরা কৃষ্ণ সঙ্গে মিলিত হবে, এরকম করে আস্তে আস্তে শেষে ব্রজবাসীদের কিভাবে দ্বারকায় তাদের সঙ্গে মিলিত হলো এইভাবে বর্ণনা করতে করতে রূপ গোস্বামী এই ললিত মাধব নাটকটি তিনি সমাপ্ত করলেন। জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, ললিত মাধব নাটক কি, গৌর প্রভানন্দে।